জয় শ্রীরাধ। গতদিন আমরা সেই পাণ্ডবগণ বিভিন্ন তীর্থ ভ্রমণ করে এসে পুনরায় কাম্বক বনে ফিরে এসেছিলেন, আমরা তৎসমুদায় শ্রবণ করেছি। এবং সেখানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তথা মহামুনি মার্কণ্ডেয় ঋষি এসেছিলেন, তিনি পাণ্ডবগণকে মানে তত্ত্বকথা শ্রবণ করাচ্ছিলেন। আমরা সে পর্যন্ত শ্রবণ করেছিলাম। আজ এই মহাভারতের তারই পরবর্তী অংশ আমরা আস্বাদন করতে চলেছি। বৈশম্পায়ন মহামুনি মহারাজ জনমেজয়কে বললেন, হে রাজন, সেই মৎস্য উপাখ্যান শ্রবণ করার পর যুধিষ্ঠির আবার ঋষি মার্কণ্ডেয়কে বললেন, হে মহামুনি, আপনি হাজার হাজার যুগের ব্যবধান ঘটার পরেও, মহামহা প্রলয় হওয়ার পরেও আপনি চিরজীবী, আপনি অনেক মহাপ্রলয় দেখেছেন, এই জগতে আপনার মতো দীর্ঘ আয়ুসম্পন্ন মহাত্মা আর দ্বিতীয় নেই। তা ভগবান নারায়ণের পার্ষদদের মধ্যে আপনি বিখ্যাত, পরলোকে সর্বত্র যত্রতত্র দেবাদি লোকে স্বর্গাদিতে আপনার গুণগ্রাম কীর্তন করে থাকেন, আপনি ব্রহ্ম উপলব্ধির স্থানভূত হৃদয়কমল কর্ণিকাকে যোগকলায় উদ্ঘাটন করে বৈরাগ্য এবং অভ্যাসের দ্বারা প্রাপ্ত দিব্যদৃষ্টির সাহায্যে বিশ্বরচয়িতা ভগবানের অনেকবার সাক্ষাৎ লাভ করেছেন, সেই ভগবানকে আপনি বহুবার দর্শন করেছেন, তাই প্রত্যেককে বধ করে মৃত্যু এবং সকলের শরীর ক্ষীণ করে বৃদ্ধাবস্থা আপনাকে স্পর্শ করে না। আমাদের যেমন মৃত্যু স্পর্শ করে, আপনাকে সেই কাল ভগবানের সেই কালচক্র পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম এই কালচক্র আপনাকে স্পর্শ করতে পারে না। তা মহাপ্রলয়ের সময় যখন সূর্য অগ্নি বায়ু ইত্যাদি সেই যে প্রলয়ের যে নিয়ম যে শৃঙ্খলতা তা আপনি দর্শন করেছেন, তা আমি সেই সমস্ত বিষয় এবং জগতের মূল যে সমস্ত তত্ত্বকথা তা আমি যৎকিঞ্চিত আপনার মুখ থেকে শ্রবণ করতে একান্ত আগ্রহী। মুনিবার মার্কণ্ডেয় বললেন, হে রাজন, আমি স্বয়ম্ভু ভগবান ব্রহ্মাজিকে প্রণাম করে আমি সেই সমস্ত কথা বলছি তুমি যা আমাকে প্রশ্ন করেছ। তা আমাদের নিকটে উপবিষ্ট মানে সেখানে সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র রয়েছেন, তা সেই ভগবানকে তিনি দেখে দণ্ডবত প্রণাম করে অবনত মস্তকে বলছেন যে এই যে আমাদের সম্মুখে যিনি উপবিষ্ট বসে আছেন পীতাম্বরধারী জনার্দন, ইনি এই জগতের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের মূল কারণ। বল কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। ইনি পরম পবিত্র অচিন্ত এবং আশ্চর্যময় তত্ত্ব, ইনি সকলের কর্তা, এনার কর্তা কেউ নেই, ইনি সাক্ষাৎ স্বতন্ত্র এবং পরমেশ্বর। তা পুরুষার্থ প্রাপ্তিতেই ইনিই কারণ, অন্তর্যামী রূপে ইনি সকলকেই জানেন, বেদও এই পরম পুরুষের গুণগ্রাম কীর্তন করেছেন বেদ মধ্যে। তা আপনাদের এই যে আত্মীয়তা সম্বন্ধ, যে এই যে ভগবান তিনি আমাদের সকলের সম্মুখে নরবপু ধারণ করে আছেন, ইনি মানে সাক্ষাৎ নারায়ণ, সাক্ষাৎ পরমেশ্বর বলে তিনি বলছেন যে সত্যযুগ কেমন ছিল। সত্যযুগের আয়ু হচ্ছে 4000 দিব্যবর্ষ এবং সেই সত্যযুগে ধর্মের 4টি চরণ ছিল। মানে সে সময় কারোর মধ্যে বৈরীভাব, কারোর প্রতি একে অপরের প্রতি যে ঈর্ষা সম্পন্নতা যে ভাব এবং অন্যান্য যে সমস্ত মানে অবগুণ থাকা উচিত এই সত্যযুগে তা ছিল না। সকলেই ধর্মপরায়ণ, সকলে স্ব ধর্মে ব্যবৃত থাকতেন। তারপরে আসলো এই ত্রেতাযুগ। এই ত্রেতাযুগে আবার এই ধর্মের 4টি চরণের মধ্যে 1টি নষ্ট হয়। তাতে কিছু কিছু অধর্মের লক্ষণ শ্রেণীভেদে দেখা যেতে লাগলো। দাপরে তার 2টি চরণ নষ্ট হয়ে যায় আর 2টি চরণে সেই ধর্ম তিনি দাঁড়িয়ে থাকেন। তা সেখানেও সংমিশ্রণের সমস্ত প্রকার সংমিশ্রণ ব্যক্তি একত্রিত হল। অর্ধ ব্যক্তি তারা ধর্ম যাজন করে আর অর্ধেক ব্যক্তি কালের চক্রে পড়ে তারা কিছুই করতে রাজি নয়। এইভাবে কালক্রমে যখন কলিকাল আসে সেই কলিকালে ধর্মের 3টি চরণ নষ্ট হয়ে 1টি চরণের উপর ধর্ম টিকে থাকে। তা এই যে কলিযুগ এ বড় ভয়ঙ্কর। লোকে কেউ কারো কথা শুনতে রাজি নয়, হরিকথা হলে তা শ্রবণ করার ইচ্ছা হয় না, ও তো আমি সব জানি। তারপরে যেখানে যে যে ব্যক্তির যে যে জাতির যে যে ধর্ম পালন করা উচিত তা সে করে না। ব্রাহ্মণ দেখা গেল বৈশ্যের কাজ করছে, বৈশ্য দেখা গেল ব্রাহ্মণের বা শূদ্রের কাজ করছে, এই মানে বৈষম্য দেখা যায়। এই কলিযুগ বড় ভয়ঙ্কর। কিন্তু এই যে এই পৃথিবীতে ব্রহ্মার যখন একদিন হচ্ছে আবার যখন রাত আসছে তখন মহাপ্রলয় সৃষ্টি হয়ে যাচ্ছে। ব্রহ্মার একদিন, একদিনই হচ্ছে এই পৃথিবীর আয়ু। যখন রাত্রকাল আসছে তখন প্রলয় আরম্ভ হয়ে যাচ্ছে। তাহলে সেই ব্রহ্মার দিনটা কত বিশাল। তার সত্যযুগের সমাপ্তিতে মানে যখন কলিকাল আরম্ভ হয় তখন মানুষের মধ্যে মানে ধর্মাদি যা কিছু দেখা যাবে তার মধ্যে মানে কিছু কূটবুদ্ধি মিশ্রণ হয়ে থাকে। কেমন? যেমন ব্রাহ্মণ যজ্ঞ সাধ্যায় দণ্ড মৃগচর্ম ইত্যাদি পরিত্যাগ করে ভক্ষ অভক্ষ কিছুই বিচার না করে যা ইচ্ছা তাই খেতে আরম্ভ করে, আর জপ থেকে তারা দূরে সরে যায়। আর শূদ্র যাদের গায়ত্রীতে অধিকার নেই এই শূদ্রেরা বড় মোটা পৈতে লাগিয়ে সব জায়গায় ব্রাহ্মণ বলে পরিচয় দিয়ে একেবারে গায়ত্রী মন্ত্র চোখ বন্ধ করে জপ করতে থাকে। মানুষের আচার ব্যবহার যখন এই রূপ বিপরীত হয়ে যায় তখন প্রলয়ের পূর্ব রূপ আরম্ভ হয়ে যায়। পৃথিবীতে মৃচ্ছদের রাজত্ব শুরু হয়ে যায়। যারা নীচ জাতি, ভাঙি চামার যত সব অন্তজ জাতি অশিক্ষিত ব্যক্তিরা রাজ্য পরিচালনা করে, আর মহাপাপী ও মিথ্যাবাদী আন্ধ্র শক পুলিন্দ যবন এবং আবির জাতির লোকেরা রাজা হয়। মানে যত একেবারে যত প্রকার মানে কুসংস্কারে ভরা থাকবে ও রাজা হবে। আর ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য সকলেই নিজ নিজ ধর্ম ত্যাগ করে অন্য বর্ণের কর্ম করতে থাকে। মানে যার যেটা করা উচিত নয় ঠিক তার বিপরীতটা যাজন করবে। আর সকলের আয়ু বল বীর্য পরাক্রম ধীরে ধীরে কমতে থাকে। দেখুন এই মানুষ যখন প্রথম যখন ব্রহ্মাজি কর্তৃক মানে তৈরি হলো, মানব শরীর সৃষ্টি করলো, তা কিন্তু মানুষ যেমন দেবতারা ইচ্ছা করলে আমাদের এখানে এসে যাচ্ছে আবার চলে যাচ্ছেন, মানুষও তা পারত। কিন্তু ওই যে একজনকে দেখে আরেকজনের চোখ একেবারে যেমন লঙ্কা দিলে জ্বালা করে, তাকে দেখেই জ্বলছে। এই সমস্ত মাৎসর্য এবং ধর্মশূন্যতার কারণে তারা সে কাজ থেকেও পিছিয়ে এসে এই লোকে কোনো প্রকারে তারা বেঁচে আছে, যা আমরা গতদিন বিশদরূপে শ্রবণ করেছি। আর মানুষ কেমন হবে? খর্বকায়, কদাকার হতে থাকবে, দেখতে কুৎসিত এবং সে ভয়ঙ্কর দেখতে হবে। এখন তো অনেক ভালো দিব্য পুরুষ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যখন কলির মাঝামাঝিতে যাবে তখন যাতে আর না আসতে হয়, তখন যা হবে তার ভাষায় বর্ণনা করা যাবে না। তাদের বাক্যের সত্যের অংশ খুব কম থাকবে, আর সেই সময় নারীরাও খর্বকায় ও বহু সন্তান উৎপাদনকারিণী হবে। তাদের মধ্যে শীল ও সদাচার থাকবে না, গ্রামে গ্রামে অন্ন বিক্রয় হয়, মানে অন্ন বিক্রয় করার কিন্তু বিধান নেই, কিন্তু যেখানে সেখানে অন্ন বিক্রয় হচ্ছে, সেটা বিভিন্ন শৈলীতে, যেমন বর্তমানে হোটেল আদি, এই সমস্ত বিষয়ে। আর ব্রাহ্মণ ধর্মগ্রন্থ বিক্রয় করবে, ধর্মকে বিক্রয় করবে। ভাগবত মহাত্ম্যে পদ্মপুরাণে বলা হয়েছে, বিপ্রয়ী ভাগবতী বার্তা গেহে গেহে জনে জনে, কারিতা কর্ণলোভেন কথা সারস ততগত। তারা কেবলমাত্র দেশ বিদেশে এবং গৃহীদের ঘরে ঘরে গিয়ে ব্রাহ্মণগণ কি করবে? হরিকথা ভাগবতী বার্তা তাদের শ্রবণ করাবে। কি জন্য? কেবল অর্থ উপার্জনের জন্য। তাই এতে কি হচ্ছে? কথা সারস ততগত। এ অম্বিধ যারা ধর্মকে বিক্রয় করে, তাদের মুখ থেকে হরিকথা শ্রবণ করলে এমন বিশেষ কোনো ফল হবে না। আর যে সমস্ত ব্যক্তিরা যারা হরিকথা বিক্রয় করে, হরিকথা বা ভাগবতীয় কথা বলার পূর্বেই আগেই মানে কন্ট্যাক্ট করে নেয় যে আমাকে এত ধন দিতে হবে, তা এ অম্বিধ ব্যক্তিদের থেকে হরিকথা শোনার থেকে না শোনাই ভালো। ওর থেকে নিষ্কিঞ্চন কোনো ভজনানন্দী মহাত্মা বৃক্ষমূলে বসে ভজন করছেন, তার থেকে উপদেশ নিলে বরঞ্চ অনেক উপকার হবে। আর স্ত্রীলোকে মানে গণিকা বৃত্তি গ্রহণ করবে, আর গাভীর দুগ্ধ কমতে থাকবে, বৃক্ষাদিতে যতই জল দেওয়া যাক না কেন ও ফল আর ফুল কেমন হতে চাইবে না। আর বৃক্ষাদিতে সুন্দর পাখি বসে থাকার কথা, কিন্তু সেখানে কি হবে? মানে কাক চিল শকুন এসে বাসা বাঁধবে, আর বিভিন্ন মানে সেই কুৎসিত শব্দ করবে। ব্রাহ্মণেরা লোভের বশবর্তী হয়ে পাপাচারী রাজাদের থেকে দক্ষিণা গ্রহণ করবে। দক্ষিণা গ্রহণ করার কতকগুলো নিয়ম নীতি আছে শাস্ত্রে। যারা অধার্মিকভাবে অর্থ উপার্জন করে তাদের থেকে দান দক্ষিণা আদি নেওয়া যায় না, কিন্তু আমাদের তো কেউ হাত বাড়ালেই হলো, আমরা তৈরি। আর মিথ্যা ধর্মভাব দেখায়, ভিক্ষার ছুতোয় চারিদিকে চুরি করে বেড়ায়, আর গৃহস্থেরা নানা প্রকার করের বৃদ্ধির ফলে নিরুপায় হয়ে তারা অন্যান্যভাবে ধন উপার্জন করবে। ব্রাহ্মণ বা সাধারণ মনুষ্যবান তারা ভেগ ধারণ করে কি করবে? বৈশ্যবৃত্তির দ্বারা জীবিকা অর্জন করবে। মানে এই যে সাধু বেশটা পড়লেই, এ তো বিনা পুঁজির ব্যবসা, তাই যেখানে খুশি সেখানে গিয়ে বৈশ্যদের বৃত্তি হচ্ছে কি? ধন সংগ্রহ করা। তা ব্রাহ্মণ বা কিছু লোভী ব্যক্তিরা যখন কোনো দিকে কিছু লাভান্বিত না হতে পারবে, তখন তারা বেশ আশ্রয় করবে, সাধু হবে। সাধু হয়ে সেই বৃত্তি, মানে কোন বৃত্তি? সেই বৈশ্যের যে বৃত্তি, সেই বৃত্তি মনে মনে পোষণ করে অর্থ উপার্জন করতে থাকবে। আর মদ্যপান করবে, আর পরস্ত্রীর সঙ্গে তারা ব্যভিচার করবে, শরীরে যাতে রক্ত মাংস বৃদ্ধি পায় সেই রূপ দুর্বল কর্মই তারা করবে। আর দুর্বল হয়ে যাওয়ার ফলে তারা ব্রত বা তপস্যার কথা ভাবে না। এই সময় সময় মতো বৃষ্টি হবে না, বৃষ্টি না হলে সুন্দর বীজ বপন করলেও তাতে মানে ফল আদি কিছুই হবে না, অঙ্কুরোদ্গম হবে না। আর ক্রেতাকে ওজনে যারা হয়তো ব্যবসায়ী, তারা কি করছে, কেউ কিছু কিনতে গেলে তার ওজনে কম দিচ্ছে, ওজনে কম দিয়ে সঠিক ওজনের দামটা ঠিক নিয়ে নিচ্ছে। ব্যবসায়ীরা কপটাচারী হয়। হে যুধিষ্ঠির মহারাজ, কোনো ব্যক্তি বিশ্বাস করে কারো কাছে যদি কিছু অর্থ গচ্ছিত রাখে তাহলে কি হবে, সে সেই পয়সা আর দেবে না, তাকে সেই ধন না দিয়ে সে আত্মসাৎ করে ফেলবে। স্ত্রী লোকেরা তারা পতিকে বঞ্চনা করে নিচ লোকের সঙ্গে ব্যভিচার করবে, আর বীর পুরুষদের পত্নীরাও তাদের স্বামীকে পরিত্যাগ করে অন্য পুরুষের আশ্রয় নেবে। এইভাবে যখন সহস্র যুগ পূর্ণ হয়ে আসে, পাপে চতুর্দিকে পরিপূর্ণ হয়ে যায়, তখন কি হচ্ছে যে বহু বছর ধরে বৃষ্টি বন্ধ হয়ে থাকে, বৃষ্টি আর হয় না। আর বৃষ্টি না হলে কি অবস্থা হয় তা আমরা ছোট বড় সকলেই খুব সুন্দরভাবে প্রত্যক্ষ করছি। তার ফলে দুর্বল প্রাণীরা ক্ষুধায় ব্যাকুল হয়ে মারা যাবে, তারপরে সূর্যের তাপ খুব বৃদ্ধি পাবে, এত পরিমাণে সূর্যের তাপ বৃদ্ধি পাবে যে নদী সমুদ্রের জল পর্যন্ত প্রায় শুকিয়ে দেবে। সেই সময় তৃণ কাষ্ঠ অথবা যে কোনো পদার্থ দেখা যায় সবই ভস্মের রূপ ধারণ করেছে, মানে আগুনের মতো তাদের অবস্থা হয়ে যাবে। তারপরে সংবর্তক নামের প্রলয়কালীন অগ্নি, এই সংবর্তক নামের প্রলয়কালীন অগ্নিও আছে আবার বৃষ্টিও আছে, সে বড় দুর্ধর্ষ, বড় ভয়ঙ্কর। তা সেই অগ্নি বায়ুর সাহায্যে কি করবে, চতুর্দিকে গরম হাওয়া ফেলবে, আর পৃথিবী ভেদ করে সেই অগ্নি রসাতল পর্যন্ত যাবে, এই মাটি এবং মাটির নিচে পাতাল পর্যন্ত একেবারে গরম করে তুলবে, কিছুই আর থাকবে না। তার ফলে দেবতা দানব যক্ষরা ভীষণভাবে ভয়াবিত হয়ে যাবে, অনেকে প্রাণ ত্যাগ করবে, অনেকে মানে সেই ছটফট করতে করতে মারা যাবে। এইরকম নয় যে খুব ভালো মতো মরছে, তা নয়। সেই অগ্নি নাগলোককে ভস্ম করে পৃথিবীর নিচে যা কিছু থাকে মুহূর্তের মধ্যে তা নষ্ট করে দেয় অগ্নি, এমন সেই মানে ভয়ঙ্কর অগ্নি। তারপর এই অশুভ বায়ু এবং অগ্নি দেবতা, অসুর, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস ইত্যাদি সমস্ত বিশ্বকে পুড়িয়ে ভস্মীভূত করে ফেলে। তারপর আকাশে মেঘের ঘনঘোর ছটা দেখা যাবে, আর ভীষণভাবে সব বিদ্যুৎ চমকাতে থাকবে, এবং এমন বৃষ্টি শুরু হলো যে ভয়ানক অগ্নিও তাকে নেভাতে পারবেন। দেখতে দেখতে এই সমুদ্রের সমুদ্র তার বেলাভূমিকে অতিক্রম করবে, আর চতুর্দিকে দেখতে দেখতে মানে প্রচণ্ড পবন হতে থাকবে, ভীষণ বাতাস হবে, আর সেই সঙ্গে ভয়ঙ্কর বৃষ্টি, আর দেখতে দেখতে এই পৃথিবী একেবারে একান্নবে মানে জলে পরিপূর্ণ হয়ে যাবে। সেই সময় দেবতা, অসুর, যক্ষ, রাক্ষস এবং চরাচরের সকল প্রাণী নাশ হয়ে যায়, শুধুমাত্র আমি মানে মার্কণ্ডেয় ঋষি, তিনি বলছেন সব পুড়ে ছারখার, কোথাও কোনো জীবের ছন্দাংশ দেখা যায় না, কেবল আমি একার নবে সেই তরঙ্গে ধাক্কা খেয়ে খেয়ে ইতস্তত ভ্রমণ করে বেড়াই। এবার মার্কণ্ডেয় ঋষি বললেন, হে যুধিষ্ঠির, কোনো এক সময়ের কথা আমি বলছি, মানে কোনো এক কল্পের কথা। যেমন আমরা শ্রীমদ্ ভাগবতে দেখেছি যে ভগবান নরনারায়ণ ঋষি তাকে দর্শন দিয়ে তিনি তো কিছুই নিতে চাননি, তা প্রভুর বারবার বলার জন্য তিনি বলেছিলেন যে আপনি যদি আমাকে দেবেন তাহলে আপনার সেই মায়া কেমন তা একটু আমাকে দর্শন করাবেন। তা সেই যে মায়া দর্শন করেছিলেন সেটি কিন্তু পৃথক, আর এখানে তিনি প্রতিবারই যতবার প্রলয় হয় তাকেও কষ্ট পেতে হয়েছিল। তা বলছেন, হে রাজন, একবার মহাপ্রলয় হয়ে গেল, চতুর্দিকে এই পৃথিবী জলমগ্ন হলো, চতুর্দিকে জল থই থই করছে, আর আমি ডুব মেরে আর কুল পাচ্ছি না, কি করি? আর ভাগবতে বলা হয়েছে যে তিনি মানে যোগাসনে বসে সেই সমুদ্রের জলের উপরে মানে হাজার হাজার বছর, অযুত অযুত বছর বলা হয়েছে যে তিনি এই মানে জলের উপরে ভ্রমণ করেছিলেন। তাই এখানে বলছেন না আমি হাবুডুবু খেয়ে ডুব দিয়ে চতুর্দিক ভ্রমণ করতে থাকলাম, ভ্রমণ করতে করতে আমি দেখলাম যে কিয়ৎ দূরে এক বিশাল বটবৃক্ষ, আর সেই বট শাখার মধ্যে মানে একটি পাতার মধ্যে নয়নবিরাম শ্যামসুন্দর বালক উপবিষ্ট ছিল। পদ্মের মতো তার সুন্দর কোমল মুখ, বিশাল নেত্র। হে রাজন, তাকে দেখে আমি খুব অবাক হলাম, কে ইনি? ভাবতে লাগলাম সমস্ত পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে, তাহলে এই বালক সে কোথা থেকে আসল? আর অতীত বর্তমান এবং ভবিষ্যৎ আমি তিনকালই জানি, ত্রিকালজ্ঞ আমি। তা সত্ত্বেও আমি আমার তপবলের সাহায্যে ভালোভাবে ধ্যান করেও সেই বালককে আমি চিনতে পারলাম না। আমি সেই বালক যার পাশে গিয়ে আমি দেখলাম গাত্রবর্ণ অতসী পুষ্পের ন্যায় শ্যামসুন্দর এবং বক্ষস্থলে ত্রিবৎস শোভায়মান। তখন আমার কর্ণে অমৃত বর্ষণ করে বললেন সেই বালক, হে মার্কণ্ডেয়, আমি জানি তুমি খুব পরিশ্রান্ত, তোমার বিশ্রামের প্রয়োজন, সুতরাং হে মুনিবর, তোমাকে কৃপা করে আমি এই নিবাস দিচ্ছি, বলে তিনি নিঃশ্বাসের সঙ্গে টেনে নিলেন তাকে ভেতরে। এবার ভেতরে যখন টেনে নিয়েছেন, সেখানে গিয়ে তিনি দেখছেন যে সেখানে সমস্ত রাজ্য, সমস্ত নগরে পরিপূর্ণ একটি পৃথিবী দেখতে পেলেন। ভগবান নিঃশ্বাস দিয়ে তাকে মানে পেটের মধ্যে নিয়ে নিয়েছেন উদরে। তা আমি সেখানে গঙ্গা, যমুনা, চন্দ্রভাগা, সরস্বতী, সিন্ধু, নর্মদা, কাবেরী ইত্যাদি ইত্যাদি নদীগুলিও আমি দেখলাম। রত্ন ও জলপূর্ণ সমুদ্র, সূর্য চন্দ্রে শোভমান আকাশ ও পৃথিবীর নানা উপবনও দেখলাম। আর এই সমস্ত কথা যখন বলছেন, আর সেই ভগবান কৃষ্ণচন্দ্র তিনিও নিজের সেই লীলাকথা শ্রবণ করছেন বসে বসে, কিছু বলছেন না। আর সেখানে আমি বর্ণাশ্রম ধর্ম যথারীতি পালন করতে দেখলাম সকলকে। ব্রাহ্মণরা যজন যাজনে ব্যস্ত, ক্ষত্রিয়গণ সকল বর্ণের প্রজাদের মনোরঞ্জন করছিল আর সকলকে সুখী ও প্রসন্ন করছিল। বৈশ্যরা চাষ বাস ও ব্যবসায় লিপ্ত ছিলেন, শূদ্ররা তিন জাতির সেবায় ব্যবহৃত। তারপরে সেই মহাত্মাদের উদারের মধ্যে, সেই মহাত্মার উদারের মধ্যে ভ্রমণ করতে করতে এগিয়ে গেলে হিমবান, হেমকূট, নিষদ, শ্বেতগিরি, গন্ধমাদন, মন্দ্রাচল, নীলগিরি, মেরু, বিন্ধ্যাচল, মলয় এবং পারিয়াত্র ইত্যাদি যত যত পর্বত এই লোকে দৃষ্ট হয়, তৎসমুদায় সেই পরমেশ্বরের গর্ভ মধ্যে আমি সাক্ষাৎ প্রত্যক্ষ করলাম। আমি সেখানে দেবরাজ ইন্দ্র আদির সঙ্গে দেবতাগণ, রুদ্র, আদিত্য, বসু, অশ্বিনী কুমার, গন্ধর্ব, যক্ষ, ঋষি এবং দৈত্য দানব সকলকেই আমি সেখানে দেখলাম, যেমন এই লোকে দেখা যায়। আর কত বলবো, সে বলে শেষ করা যায় না। এই পৃথিবীর যা কিছু দেখা যায় আমি সেই বালকের উদরের মধ্যে সেই সমস্ত দেখলাম। আমি প্রত্যেক দিন মানে ফলাহার করে ঘুরে বেড়াতাম, আর এইভাবে আমি সেই ভগবানের উদরের মধ্যে একশত বৎসর বিচরণ করলাম। একশত বৎসর বিচরণ করার পরে সেই তার শরীরের অন্ত পেলাম না, কোথায় যে কি শেষ আর কোথায় যে কি প্রারম্ভ এ আমার মাথায় ঢুকলো না। তারপরে সেই আমি কায়মনোবাক্যে বরদায়ক দিব্য বালকের স্মরণ গ্রহণ করি। আমি সেই বালককে তার গর্ভ মধ্যে স্তবস্তুতি করছি আর বলছি যে হে পরমেশ্বর, হে বালক বেশধারী ভগবান, আমি আপনার এই মহিমা, এই তত্ত্ব আমি আমার মাথা দিয়ে ধারণা করতে পারছি না, আপনি কৃপা করে আমাকে বলে দিন। তখন সহসা ভগবান তিনি মুখটি খুললেন আর মুখের থেকে বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ে দেখছেন সেই বিশাল বটবৃক্ষের একটি পত্রের মধ্যে সেই ছোট্ট বালক বালমুকুন্দ, তিনি একটি পদ ধরে মুখের মধ্যে তার বৃদ্ধ অঙ্গুষ্ঠ ঢুকিয়ে চুষছেন। আর এই অবস্থা তার, তাই সেই অবস্থা দেখে আমি বাইরে এসে দেখলাম সেই অমিত তেজস্বী বালক আগের মতোই জগৎ চরাচরকে নিজের উদরে নিয়ে সেই বটবৃক্ষের শাখায় শায়িত আছে। আমাকে দেখে মহাকান্তি সম্পন্ন পীতাম্বরধারী বালক প্রসন্ন হাস্যে আমাকে বললেন, হে মার্কণ্ডেয়, তুমি আমার শরীরে বিশ্রাম করেছ তো, তোমাকে ক্লান্ত মনে হচ্ছিল আগে। সেই অতুলনীয় তেজস্বী বালকের অসীম প্রভাব দেখে তার রক্তবর্ণ পদতলে কোমল অঙ্গুরি সুশোভিত দুই সুন্দর চরণে আমি গিয়ে আমার মস্তক ঠেকালাম। তারপর বিনয় অবনত হয়ে কাছে গিয়ে সেই সর্বভূতাত্মা কমল নয়ন ভগবানকে দর্শন করে আমি বললাম, হে ভগবান, আমি আপনার শরীরের মধ্যে প্রবেশ করে সমস্ত জগৎ চরাচর দর্শন করলাম। প্রভু, আপনি এই বিরাট বিশ্বকে উদরে ধারণ করে বালক বেশ কেন ধারণ করেছেন? সমস্ত জগৎ আপনার উদরে অবস্থিত কেন, এবং কতদিন আপনি এই রূপে এখানে থাকবেন? আমার প্রার্থনা শুনে বক্তাদের মধ্যে শ্রেষ্ঠ দেবাদিদেব পরমেশ্বর আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে বিপ্রবর, দেবতারাও আমার স্বরূপ ঠিকভাবে জানে না, তোমার প্রতি প্রেমে আমি তোমাকে জানাচ্ছি। কিভাবে আমি এই জগৎ সৃষ্টি করি, তুমি পিতৃভক্ত এবং অকপটভাবে গুরু সেবা করেছ, ব্রহ্মচর্য পালন করেছ, এতদ ব্যতীত তুমি আমার শরণাগত, তাই তুমি আমার স্বরূপ দর্শন করেছ। পূর্বকালে আমি জলের নাম রেখেছিলাম নারা, আর নারা হলো আমার অয়ন, অয়ন বলতে বাসস্থান, তা যিনি জলে বাস করেন তিনি হচ্ছেন নারায়ণ। নারা শব্দের অর্থ জল, অয়ন শব্দের অর্থ বাস, জলে যিনি বাস করেন তাহলে নারায়ণ হলেন, নারা যুক্ত অয়ন ইতি নারায়ণ। তা আমি নারায়ণ নামে খ্যাত ছিলাম। আমি সকলের উৎপত্তির কারণ, সনাতন এবং অবিনাশী, সমস্ত প্রাণীর সৃষ্টি সংহারকর্তা আমি, এবং ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র কুবের শিব সোম প্রজাপতি কাশ্যপ ধাতা বিধাতা এবং যজ্ঞও আমি। অগ্নি আমার মুখ, পৃথিবী আমার চরণ, চন্দ্র ও সূর্য আমার নেত্র, দুলোক আমার মস্তক, আকাশ এবং দশ দিক আমার কান, আর আমার ঘর্ম থেকে জল উৎপন্ন হয়েছে। যারা পরে করবেন, বায়ু আমার মনে অবস্থিত। পূর্বকালে পৃথিবী যখন জলমগ্ন হয়েছিল তো তখন আমি বরাহরূপ ধারণ করে তাকে জলের থেকে বের করে আনি। ব্রাহ্মণ আমার মুখ, ক্ষত্রিয় আমার দুই বাহু, বৈশ্য উরু এবং শূদ্র আমার চরণ, ঋক সাম যদু অথর্ব এই চার বেদ আমা হতে প্রকটিত হয় এবং আমাতেই লীন হয়ে যায়। শান্তির ইচ্ছায় মন ও ইন্দ্রিয়াদি সংযমকারী জ্যোতি ও ব্রাহ্মণগণ সর্বদা আমারই ধ্যান ও উপাসনা করে থাকেন। আকাশের যে সমস্ত নক্ষত্রগণ সে আমার লোমকূপ, আর সমুদ্র এবং চতুর্দিক আমার বস্ত্রসজ্জা এবং নিবাস মন্দির। এইভাবে ভগবান তার যে বিরাট রূপ সেই বিরাট রূপের বর্ণনা করছেন। আর তিনি বলছেন, যে এই যে সংহার আদি যা কিছু হচ্ছে এ সমস্ত আমার মায়া দ্বারা হচ্ছে। জগৎ সৃষ্টির সময় আমি অচিন্ত স্বরূপ ধারণ করি এবং মর্যাদা স্থাপন ও রক্ষার জন্য মানব শরীরে আমি অবতার গ্রহণ করি। সত্যযুগে আমার বর্ণ ছিল শ্বেত, ত্রেতায় হলুদ, দাপরে লাল ও কলিতে আমি কৃষ্ণ বর্ণ ধারণ করি। তা কলিতে ধর্মের এক ভাগ বাকি থাকে আর অধর্মের তিন ভাগ। জগতের বিশালকালে মানে বিনাশকালে মহাকাল রূপে আমি একাই স্থাবর জঙ্গম সমস্ত ত্রিলোককে ধ্বংস করে দিই। সেই বালমুকুন্দ এই সমস্ত কথা বলছেন। আর আমি স্বয়ম্ভূ সর্বব্যাপক অনন্ত ইন্দ্রিয়াদির প্রভু এবং মহাপরাক্রমী, সমস্ত ভূতাদির সংহারকারী, সকলকে উদ্যোগশীল রূপে সৃষ্টিকারী, নিরাকার যে কালচক্র আমি তার সঞ্চালক। হে মুনিশ্রেষ্ঠ, এই আমার স্বরূপ, সমস্ত প্রাণীর মধ্যেই আমি অবস্থিত, কিন্তু কেউই আমাকে জানে না। আমি শঙ্খ চক্র গদা ধারণকারী বিশ্বাত্মা নারায়ণ। সহস্র যুগের শেষে যে প্রলয় হয় সেই সময়ে সমস্ত প্রাণীকে মোহিত করে আমি জলে শয়ন করি। যদিও আমি বালক নই, তার সত্ত্বেও যতক্ষণ ব্রহ্মা নিদ্রিত থাকেন আমি বালক রূপ ধারণ করে থাকি। আর বিপ্রবর, আমি তোমাকে আমার স্বরূপ সম্বন্ধে অবগত করালাম, যা জানা দেবতা অসুরদের পক্ষেও অসম্ভব। যতক্ষণ ব্রহ্মা না জাগরিত হয় তুমি শ্রদ্ধা ও বিশ্বাসপূর্বক সুখে বিচরণ করো। ব্রহ্মা জাগরিত হলে আমি তাকে একীভূত হয়ে ক্ষিতি অব তেজ মরুদ্বম এই পঞ্চবিধ বস্তু দিয়ে অন্যান্য চরাচর বিষয় আবার পুনরায় সৃষ্টি করব। মার্কণ্ডেয় ঋষি তিনি যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে রাজন, এই বলে সেই পরম অদ্ভুত ভগবান বালমুকুন্দ অন্তর্হিত হলেন। বল বালমুকুন্দ ভগবান কি জয়। আমি এইভাবে সহস্র যুগের শেষে আশ্চর্যজনক প্রলয় লীলা প্রত্যক্ষ করি। প্রতিবারই মার্কণ্ডেয় ঋষি এই প্রলয়কাল দর্শন করেন। সেই সময় যে পরমাত্মা আমি দর্শন করি তিনি তোমারই আত্মীয় এই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তার বরে আমার স্মরণ শক্তি কখনো ক্ষীণ হয় না। দীর্ঘায়ু প্রাপ্ত হয়েছি এবং মৃত্যু আমার বশে থাকে শুধু এই তোমাদের আত্মীয় এই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কৃপায়। বৃষ্ণিবংশে জন্মগ্রহণকারী শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে পুরাণ পুরুষ পরমাত্মাই, আর তার সম্পর্কে আমি সমস্ত বিষয় তোমাকে শ্রবণ করালাম। তোমাকে মানে সেখানে আরও অনেক অনেক মানে ব্রহ্মর্ষিগণ ব্রাহ্মণগণ সেখানে রয়েছে। অতএব সমস্ত কিছুর মূলে ইনি সকলের পিতা, সকলের মাতা, সকলের আত্মীয়, ইনিই হচ্ছেন প্রত্যেক জীবের একমাত্র আপনজন। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাণ্ডবগণ ব্রাহ্মণগণ ভগবান শ্রীকৃষ্ণকে পূজন করলেন। পূজন করে সকলে ভগবানকে প্রণাম করলেন। ভগবান সকলকে সস্নেহে প্রত্যেককে আশীর্বাদ প্রদান করলেন। সেই ভগবান তিনি নরবপু রূপ ধারণ করে কখনো সেই পাণ্ডবদের দূতকার্যে ব্যবহৃত হয়েছিলেন, কখনো সারথি হয়েছিলেন, কখনো তাদের মানে আজ্ঞা পালনকারী হয়েছিলেন। সেই পরমেশ্বর দেখুন কেমনভাবে জীবের প্রতি কৃপা করার জন্য তিনি এই পৃথিবীতে বিচরণ করেছিলেন। যুধিষ্ঠির মার্কণ্ডের কথা শুনে পুনরায় তাকে বললেন, হে ভার্গব, আপনার কাছে আমি উৎপত্তি ও প্রলয়ের অতি আশ্চর্যময় কাহিনী শ্রবণ করলাম। এখন আমার কলিযুগের বিষয়ে জানতে খুবই কৌতূহল হচ্ছে। তা কলিতে যখন সমস্ত ধর্মের উচ্ছেদ হয়ে যাবে তারপর কি হবে? কলিযুগে মানুষের পরাক্রম কেমন হবে? তাদের আহার বিহার কেমন হবে? এবং তাদের পোশাক পরিচ্ছদ কেমন হবে, লোকের আয়ুই বা কেমন হবে, আর কলিযুগ কোন সীমায় পৌঁছলে আবার সত্যযুগ আরম্ভ হবে। হে মুনিবর, এইসব বিস্তারিতভাবে আপনি বলুন, আপনার বাচনভঙ্গি অতি চমৎকার, কৃপা করে আপনি সেই কলির বর্ণনা একটু করুন। যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন শুনে ঋষি মার্কণ্ডেয় বললেন, হে রাজন, কলিকালে জগতের ভবিষ্যৎ কেমন হবে এই বিষয়ে আমি যেমন শুনেছি বা অনুভব করেছি, আমি তা শ্রবণ করাচ্ছি, তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। সত্যযুগে ধর্ম সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত থাকে, সেখানে ছল কপট অথবা দম্ভাদি থাকে না। সত্যযুগে সেই সময় ধর্মরূপী গাভীর চারটি চরণই বিদ্যমান থাকে। ত্রেতাযুগে আংশিকভাবে অধর্ম এক পা নিয়ে নেয় সেই গাভী, তার ফলে ধর্মের এক পা ক্ষীণ হয়ে পড়ে, তখন তিন পায়েই সে স্থিত হয়, দাপরে ধর্ম অর্ধেক হয়ে যায়, অর্থাৎ ধর্মকে অধর্ম মিশে যায়, ওই ধর্মের মধ্যে এসে অধর্ম এসে প্রবেশ করে। এবারে তারপর তমময় কলিযুগ এলে তিন দিক থেকে এই জগতের উপর অধর্মের আক্রমণ হয় এবং এক চতুর্থ অংশে ধর্ম টিকে থাকে। তা সত্যযুগের পর যেমন যেমন অন্য যুগের আগমন হয়, তেমনি মানুষের আয়ু, বল, বুদ্ধি, বীর্য এবং তেজ হ্রাস পেতে থাকে, কমতে থাকে। যুধিষ্ঠির, কলিযুগে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সব জাতির লোকই অন্তরে ছল কপটতা রেখে ধর্ম আচরণ করবে। প্রায়শই মানুষ ধর্মের জাল ফেলে অন্যকে অধর্মে জড়িয়ে নেবে, দেখতে দেখা যাচ্ছে সে ধর্মযাজন করছে কিন্তু সে অধর্মের জালই পেতে বসে আছে। নিজেকে পণ্ডিত ভেবে লোকেরা সত্যের গলা টিপে ধরবে, সত্যের হানি হওয়ায় তাদের আয়ু হ্রাস পাবে, আয়ু হ্রাস হওয়ায় তারা সম্পূর্ণরূপে বিদ্যা অর্জন করতে সক্ষম হবে না, বিদ্যাহীন ব্যক্তি লোভের বশীভূত হবে, লোভ ও ক্রোধের বশীভূত হওয়ায় মূঢ় ব্যক্তি কামনায় আসক্ত হবে, আর কামনায় আসক্ত হলে সে কামনা পরিপূরণ করার জন্য যা ইচ্ছা তাই করবে, সে ধর্ম অধর্ম আর কিছুই দেখবে না। তারপরে মানে সেখানে জাতি কে কোন জাতির এ বলা ভারী মুশকিল হয়ে পড়বে, কারণ সর্বত্রই এই বর্ণসংকরতা দোষ দেখা যাবে এবং সকলের তপস্যা, সত্য সব কিছু পরিত্যাগ করে তারা শূদ্রের সমান হবে। কলিযুগের শেষে জগতের দশা এই রকমই হবে, উত্তম বস্ত্র পরিত্যাগ করে লোকেরা নিকৃষ্ট মানের বস্ত্র ধারণ করবে যা সচরাচর চোখে পড়তে থাকে, আর উত্তম খাবার ছেড়ে মানে প্রসাদ ছেড়ে তারা নিকৃষ্ট খাবার খাবে। সেই সময় পুরুষরা শুধু স্ত্রী লোকের সঙ্গে বন্ধুত্ব করবে, লোকে মাছ মাংস খাবে, আর গরুর দুধ তারা তখন আর পেতে চাইবে না, তখন তারা ছাগল ভেড়া ছাগলের দুধ পান করবে, গরু দেখতেই পাওয়া যাবে না। লোকেরা পরস্পর মারামারি করবে, অন্যকে ঠকাবে, কেউই ভগবানের নাম করবে না, সকলেই নাস্তিক এবং চোর হয়ে উঠবে এবং পশুর অভাবে চাষবাস প্রায় বন্ধ হয়ে যাবে। ব্রাহ্মণেরা যে ব্রত নিয়মাদি তার পালন করবে না, বেদ ধর্মগ্রন্থের ইত্যাদি সব নিন্দা করবে, শুকনো তর্কতর্কিতে মেতে হোম যজ্ঞ সব পরিত্যাগ করবে, গাভী ও ছোট্ট বাছুরের কাঁধে জল রেখে তারা জমি চাষ করবে, যেমন গাভীকে দিয়ে কর্ষণ করানো নিষিদ্ধ আছে, আর বাছুর সে মানে পূর্ণ বয়স্ক নয়, অতএব তার স্কন্ধে জল দেওয়া যাবে না, তাও তারা করবে। তারা অহম ব্রহ্মাস্মি বলে বাজে বাজে তর্ক করবে, কেউ এদের বিরুদ্ধে কোনো কথা বলবে না, আর বললেই তাকে অসুবিধা করে দেবে, আর সমস্ত জগৎ মিলেচ্ছ ব্যবহারে মেতে উঠবে। সব মানে পাশ্চাত্য যে সমস্ত অসভ্যতা সেগুলোই সভ্যতা রূপে গণনা করবে। আর সৎকর্ম ও যজ্ঞাদির কথা কেউ ভাববেও না, জগৎ আনন্দ ও উৎসব হীন হয়ে উঠবে। লোকে দীন দরিদ্র অসহায় বিধবার ধন হরণ করবে, আর ক্ষত্রিয়রা অহংকার ও অভিমানে মর্ত হবে। প্রজা রক্ষা না করে শুধু তাদের অর্থ কিভাবে আদায় করা যাবে সেই সমস্ত ব্যবস্থা করে তারা কর অত্যাধিক রূপে মানে প্রজাদের উপর থেকে তারা কর্ষণ করার চেষ্টা করবে এবং করছেও। আর কি হচ্ছে যে তারা শুধু মানে নির্দয় হয়ে সকলকে আক্রমণ করবে আর গরিবদের প্রতি নির্যাতন চালাবে এবং আত্মীয় স্বজনের ধন এবং তাদের স্ত্রীদের বলপূর্বক ভোগ করবে। নারীদের করুণ ক্রন্দনেও তাদের হৃদয় দয়াদ্র হবে না। কেউ বিবাহের জন্য কন্যা প্রার্থনা করবে না, সে তো স্বয়ম্বর সভাও তো আগে, আর এখানে কি হবে মানে সে কন্যা এবং পুত্র তাদের পছন্দ হলে ইচ্ছা মতো স্বয়ম্বর সভা, মানে কোনো লোকজনের প্রয়োজন নেই। নারী পুরুষ কলিযুগে নিজেরাই স্বয়ম্বর করবে, নারী আর পুরুষ একত্রিত হলেই বিবাহ হয়ে গেল, কোনো কিছুর প্রয়োজন হবে না। মূর্খ ও লোভী রাজন্যবর্গ বিভিন্ন উপায়ে অপরের ধন অপহরণ করবে, আর বাড়ির লোকেরাই নিজেদের অর্থ সম্পদ সব চুরি করে লুণ্ঠন করে নিয়ে নেবে। আর নারী পুরুষ সকলেই স্বেচ্ছাচারী হবে, একের অন্য কার্য পদ্ধতি তারা সহ্যই করতে পারবে না। একজন যদি একটি ভালো কাজও যদি দৈববশত করছে তাহলে পঞ্চাশ জন মিলে বলবে না এই কাজটা আগে যেমন ছিল ওটাই ভালো ছিল, এটা করা উচিত হয়নি, মানে সেটা নিয়েই তাদের গোল মিটিং চলতে থাকবে। আর শ্রাদ্ধ তর্পণ তো উঠেই যাবে, ওসবে কে পয়সা খরচা করবে? কেউ কারো উপদেশ শুনবে না, কেউ কারো গুরুও হবে না, সকলেই মানে শিষ্য হবে না, সবাই গুরু। আর সকলে অজ্ঞান অন্ধকারে ডুবে থাকবে। মানুষের আয়ু মানে সর্বাধিক যারা একটু শক্তিশালী মানুষ তারা ষোলো বছর বাঁধবে, আর পাঁচ ছয় বছর বয়স থেকেই কন্যারা গর্ভবতী হয়ে যাবে, পাঁচ বা ছ বছর হলেই তারা গর্ভধারণ করে ফেলবে। আর পতি তার স্ত্রীতে এবং স্ত্রী তার পতিতে সর্বদাই অসন্তুষ্ট থাকবে, উভয়েই পরপুরুষ ও পরনারীতে আসক্তি হবে। ব্যবসায়ে ক্রয় বিক্রয়ে লোভবশত একে অপরকে ঠকাতে থাকবে, আর সবাই এক প্রকার কুরুর স্বভাব সম্পন্ন হয়ে উঠবে। সুন্দর সুন্দর বৃক্ষকে তারা নির্দয়ীর মতো তারা কেটে তছনছ করে দেবে, কিন্তু বিন্দুমাত্র তাদের দুঃখ অনুভব হবে না। আর প্রত্যেকেই সন্দেহগ্রস্ত হবে, মানে কেউ যদি কাউকে এক গ্লাস জলও দিয়েছে তা মনে করবে কি জানি এতে কি মিলিয়েছে, কি হবে এ, খাওয়ার দরকার নেই, এই প্রকার মানে মনের ভাব হয়ে উঠবে। ব্রাহ্মণ হত্যা করে তার অর্থ ভোগ করবে, শূদ্রের যারা পীড়িত হয়ে যে সমস্ত ভালো ব্রাহ্মণগণ তারা হাহাকার করতে থাকবে। আর অত্যাচারে বাধ্য হয়ে ব্রাহ্মণগণ নদীর তীরে অথবা পাহাড় পর্বতে বনে জঙ্গলে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করবে। দুষ্ট প্রকৃতির রাজার জন্য করভারে সাধারণ লোক পীড়িত হয়েও তারাও বনে জঙ্গলে পালিয়ে যাবে, কত পীড় মানে কর দেবে। একজন যদি পাঁচ হাজার টাকা যদি সে আয় করে তাহলে দেখা গেল বললো আমাকে বাইশশো টাকা কর দিতে হবে, তাহলে সে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এবারে শূদ্র ধর্মের উপদেশ দেবে এবং ব্রাহ্মণ তাদের সেবা করবে, মানে একেবারে বিপরীত। আর তাদের উপদেশকে প্রামাণিক বলবে, সকল লোকের ব্যবহার মানে কপটতায় পূর্ণ হবে, কেউ যদি কাউকে এক গ্লাস জলও দিয়েছে তাতেও মানে বিভিন্ন রকমের মত থাকবে, সন্দেহযুক্ত কিছু না কিছু থাকবেই থাকবে। আর লোকেরা দেওয়ালে যেমন পূর্বকালে দেওয়ালে কি করত, ভগবানের মূর্তি তৈরি করে সেখানে পূজন করত, যেমন গোবর দিয়ে গিরিরাজ তৈরি করত, দেয়ালে মাটি বা গোবর দিয়ে সুন্দর দেব প্রতিমা তৈরি করে পূজন করত, তখন তা হবে না, এই তান্ত্রিকগণ এত পরিমাণে ভরে যাবে, দেখা গেল সেই মড়া পুড়িয়ে ফেলে দিয়েছিল তার ঠ্যাংটা তুলে এনে দেয়ালে লাগিয়ে ওইটাই পূজন করছে, যে ভালো অর্থ করি আসবে, তার ভালো আশ্রম হবে, এই সমস্ত চিন্তা করে হাড়ের পুজো করবে। এ সমস্তগুলো অত্যাধিক রূপে বেড়ে যাবে। আর মহর্ষিদের আশ্রম, ব্রাহ্মণদের ঘর, দেবস্থান, ধর্মসভা প্রভৃতিতে হাড়ের মতো অশুদ্ধ বস্তুর ব্যবহার হবে। যেমন এখন ঘৃতাদি, এই এত অশুদ্ধ যে পাটের মধ্যে সে সমস্ত উল্লেখযোগ্য নয়, প্রায় বস্তুই অশুদ্ধ। আর লোকে দেবমূর্তির পূজা করবে না, শূদ্র ব্রাহ্মণদের সেবা করবে না, কোথাও দেব মন্দির থাকবে না। আর যে সমস্ত সাধুদের মন্দির থাকবে সেখানে মানে মেয়ে ছেলেরাই হবে মাতব্বর, সেখানে সাধু মহন্ত শুধু চুপচাপ বসে থাকবে আর প্রসাদ পাবে, তাদের শিষ্যরা হবে সেখানকার মানে হর্তাকর্তা, তারা যা বলবে তাকে তাই শুনতে হবে। আর সাধুরা তারা বন ছেড়ে নগরে এসে মানে সেটের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করবে, কিছু দাও, এ তো দেখাই যাচ্ছে, এ তো আর বলার কথা কিছু নয়। আর এগুলি সবই যুগান্তরের মানে নিদর্শন, যখন অধিকাংশ মানুষ ধর্মহীন, মাংসভোজী, মদ্যপায়ী হবে তখনই যুগের অন্ত হবে, যখন একেবারে ঘোরতরভাবে এই সমস্ত ব্যক্তিদের মানে প্রত্যেক শ্রেণীর মধ্যে এই প্রকার ধর্ম বলে আর কিছু থাকবে না, চতুর্দিকে অধর্ম আর অধর্মই, তখন এই যুগের অন্ত হবে। তখন অন্তকালে কি হবে? বৃষ্টি হবে, যা আমরা পূর্বে একটু পূর্বেই শুনেছি। আর শিষ্য কি হবে? মানে অকালে বৃষ্টি হবে, হয়তো বৃষ্টি হওয়ার প্রয়োজন নেই, এমন বৃষ্টি হলো, যদিও কটা ধানের চারা লাগিয়েছিল তা এমনভাবে জলে ভরে দিল যে সে গোড়ার থেকে মাথা পর্যন্ত পচেই শেষ। আর যখন বৃষ্টি হওয়ার প্রয়োজন তখন আর বৃষ্টি হবেই না, অরাজকতা যাকে বলা হয়। আর শিষ্য গুরুদেবকে অসম্মান করবে, তার অপকারও করবে, আর ফাঁক পেলেই শিষ্য গুরুদেবের যে পটলা পুটলি মানে যা কিছু ধন সম্পত্তি তা নিয়ে কেটে পড়বে। আর আচার্য ধনহীন হবেন, যারা বাস্তবিক যারা গুরুপদে আসীন থাকবে, যারা বাস্তবিক গুরু তাদের কাছে ধন কখনো আসবেই না। যারা যারা প্রকৃত সাধু তা যে সমস্ত এই ভক্তেরা আছে তারা মনে করবে এটাই বোধহয় ভণ্ড, আর বাস্তবিক ভণ্ডকে দেখে মনে করবে ও হো এ তো মহাপ্রভুর অবতার গো বলে তাকেই সব কিছু দেবে। আর শিষ্যের কাছে অসম্মান সহ্যও করবে গুরুদেব, অর্থের মাধ্যমে এই পরিবারের এবং বন্ধু বান্ধবের মানে মধ্যে সম্পর্ক থাকবে, এ আমার ভাই, আমার বন্ধু, আমার বৌদি, এই সমস্ত কতক্ষণ? যতক্ষণ মাল আছে মানে টাকা আছে, ধন আছে। আর অর্থকড়ি নেই মানে এ তো মানে সে ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো অবস্থা, তো এ বেকার লোক। আর যুগ অন্ত হলে সমস্ত প্রাণীর অস্তিত্ব বিপন্ন হবে, সমস্ত জীব জ্বলে উঠবে, আর নক্ষত্র ও গ্রহ আদির যে বিপরীত স্থিতি বা গতি তা দেখা যাবে। প্রচণ্ড ঝড় হবে যাতে লোক ভীত বিহ্বল হয়ে পড়ে। দেখুন চতুর্দিকেই ঝড় বৃষ্টি, কিছুদিন আগেই যেমন আমাদের বিভিন্ন স্থানে ঝড় হয়ে কত লোকে মানে দুঃখের মধ্যে পড়ে দিন কাটালো, এখনো কাটাচ্ছে, এই রকম হতেই থাকবে। এখন তো বরঞ্চ মানে কোটি কোটি গুণে ভালো, কিন্তু যখন কলির মধ্য দেশে যাবে মানে আয়ু যখন মাঝের দিকে যাবে তখন যে কি পরিস্থিতি সে আর বলার কথা না। একে অপরের প্রতি মারামারি, ঝগড়া, গণ্ডগোল, কাটাকাটি, সামান্য হয়তো 10 পয়সার জন্যই একজনের প্রাণ নিঃশেষ করে দেবে, এই রকম অবস্থা হয়ে উঠবে। আর সূর্যের সঙ্গে আরো 6টি সূর্য উদিত হয়ে তাপ প্রদান করবে, একটা সূর্যেই এই অবস্থা, লাইট যদি বিজলি যদি খানিকক্ষণ না থাকে তাহলে তো মরলাম। আর এই প্রকার মানে একটা সূর্যে যদি এই অবস্থা হচ্ছে তা এই প্রকার যদি 6 গুণ সূর্যের শক্তি মানে তাপ বর্ধিত হয় তাহলে কি হতে পারে, এ তো বলে বোঝানোর কথা না, অনুভবযোগ্য। আর ভয়ানক শব্দে বজ্রপাত হতে থাকবে, আর যখন ছয় গুণ সূর্যের তেজ বর্ধিত হবে এখনকার থেকে, তাহলে আর কোথাও আগুন জ্বালানোর দরকার নেই, আপনা আপনি আগুন জ্বলে উঠবে। অসময়ে বর্ষা হবে এবং চাষ করলেও অন্ন আদি উৎপন্ন হবে না। উদয় অস্তের সময় মনে হবে সূর্যকে যেন রাহুতে এসে গ্রাস করেছে। নারীরা কঠোর স্বভাব সম্পন্না কটুভাষিনী হবে, পতির নির্দেশ তারা পালন করবে না, পুত্র মাতা পিতার হত্যাকারী হবে, পত্নী পুত্র একত্রিত হয়ে পতিকে বধ করবে, মানে মা ছেলে তারা একসঙ্গে হয়ে যাবে আর পিতাকে বধ করে দেবে, এ তো প্রায়ই দেখা যায়। আর অমাবস্যা ব্যতীত এই সূর্যগ্রহণ হবে, মানে সব সময় সূর্যগ্রহণ লেগেই থাকবে। আর পথিকরা ক্লান্ত হয়েও কোথাও খাদ্য জল ইত্যাদি পাবে না। পশু পক্ষী এই যুগ শেষের মানে সমস্ত কর্কশ ভাষায় তারা ডাক, তখন কোকিলও এমন ডাকবে যে কোকিল তো এখন কত সুন্দর লাগছে শুনতে, কিন্তু তখন কোকিলও তার সেই ভাষা পরিবর্তন করে ফেলবে। মানুষ মিত্র কুটুম্ব ও সম্বন্ধীদের পরিত্যাগ করবে, আর স্বদেশ পরিত্যাগ করে সকলে চাইবে যে বিদেশে কি করে যাওয়া যায়, যে কোনো প্রকারে ভিসা লাগিয়ে বিদেশে গিয়েই থাকবে, ভারতবর্ষে আর তারা থাকতে চাইবে না। আর যুগান্তে জগতের এই অবস্থা হলে এবং তখন এই পৃথিবীর সংহার হবে, যখন একেবারে পারে মানে পাপে পরিপূর্ণ হবে, তখন মহাপ্রলয় এসে উপস্থিত হবে। তারপরে কালান্তর হলে আবার সত্য যুগ আরম্ভ হবে, এটা প্রত্যেকবারই হবে তা নয়। যখন দেখা গেল কলি একেবারে চতুর্দিক ঘিরে নিয়েছে, চতুর্দিকে অমঙ্গল আর অমঙ্গল, তখন কি হবে যে মহাপ্রলয় হয়ে গেল, আবার এটা নাও হতে পারে, কালান্তর বলা হয়েছে। তখন না হয়ে কি করলো, একবারে হয়তো কল্কি অবতার ধারণ করে ভগবান এসে সকলকে বিনষ্ট করে তিনি আবার সত্যযুগ আরম্ভ করিয়ে দিতে পারেন, এটা কালান্তর। তারপরে কালান্তর হলে আবার সত্যযুগ আরম্ভ হবে, ক্রমশ ব্রাহ্মণ আদি বর্ণ শক্তিশালী হবে, লোকে অভ্যুদয়ের জন্য পুনরায় দৈবের আনুকূল্য লাভ করবে, সূর্য চন্দ্র ও বৃহস্পতি যখন একই রাশিতে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে, একত্রিত হবে, তখন সত্যযুগ আরম্ভ হয়ে যাবে। সময় মতো বর্ষা হবে, গ্রহ অনুকূল হবে, সকলের মঙ্গল হবে এবং আরোগ্য বিস্তার লাভ করবে। আর যখন কলিতে সমস্ত রাজন্যবর্গ এমন উন্মত্ত হয়ে যাবে, তারা সাধুদের প্রতি বিদ্বেষও আরম্ভ করবে, এবং যে সমস্ত মহাত্মাগণ থাকবেন তারা প্রভুকে স্মরণ করবেন, তারা এমনকি রাজন্যগণের প্রহার পর্যন্ত সহ্য করেও তাদের ধর্মে তারা অবিচল থাকবেন সাধুরা। আর সে সময় তারা প্রভুকে বারবার যখন স্মরণ করবেন, সেই সময় তিনি কালের প্রেরণায় সম্বল গ্রামে বিষ্ণু যশার ব্রাহ্মণের গৃহে ভগবান কল্কি রূপে জন্ম নেবেন। বল কল্কি ভগবান কি জয়। এই কল্কি ভগবান তিনি অত্যাধিক বলশালী, বুদ্ধিমান এবং বল পরাক্রমী, এবং তিনি ইচ্ছা করলে বিভিন্ন বাহন আদির সৃষ্টি করে নিতে পারবেন এবং বিভিন্ন সৈন্য সামন্তে তৈরি করে নিতে পারবেন। ঠিক সে সময় তিনি যে সমস্ত দুষ্ট রাজন্যবর্গগণ থাকবেন তাদেরকে একবারে তীক্ষ্ণ অসিধার অস্ত্র ধারণ করে শ্বেত অশ্বে আরূঢ় হয়ে তিনি সমস্ত রাজন্যবর্গকে এবং দুষ্টগণকে সেই তীক্ষ্ণ অস্ত্র দিয়ে কেটে তছনছ করে তিনি পুনরায় ধর্ম স্থাপনা করবেন। সেখান থেকেই আরম্ভ হয়ে যাবে সত্যযুগ। তা অদ্যকার দিনের পাঠের বিরামের স্থান এ স্থানেই দিলাম। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামী দিন এর পরবর্তী অংশ আস্বাদন করব। জয় জয় শ্রীরাধে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়, শ্রী শ্রী গৃন্দ্র বিহারী ভগবান কি জয়, শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয়, শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয়, শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাত কি জয়, শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়, শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয়, শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয়, শ্রী শ্রী সিদ্ধ শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি জয়, শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবাজি মহারাজ কি জয়, শ্রী শ্রী মহন্ত শ্রী রামগোপাল দাসজি মহারাজ কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল,